তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে তোমার জন্য, তাদের নেকার বানাও না ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, তোমরা আমার উপর দরুদ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত প্রেরণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রোগ্রামে নিগ্রানের সুরা আমাদের সাথে রয়েছেন এবং আজকে আমরা যে বিষয়বস্তু নির্ধারণ করেছি তা হলো আমরা কি করব। মানুষের জীবনে বিভিন্ন বর্তমান অবস্থা, বিভিন্ন সিনারিজ, বিভিন্ন সার্কামস্টেন্সেস এবং বিভিন্ন ধরনের অবস্থার সম্মুখীন হতে থাকে জীবনের মধ্যে আসতে থাকে এবং মানুষ কোনো কোনো সময় চিন্তা করে যে কি করবে। পরস্পর দ্বন্দ্বে পড়ে থাকে, দুটি সদস্য রয়েছে, পরস্পর দ্বন্দ্ব হওয়া কোনো মন্দ বিষয় নয়, পরস্পর দ্বন্দ্ব হয়ে যায় মানুষদের মধ্যে, পরস্পর ডিফারেন্ট হয়ে যায়। দুটি সদস্য রয়েছে এবং এই দুটি সদস্য উভয়ের কথা ভিন্ন, উভয়ের রাস্তা ভিন্ন। মাসালা এটা হলো যে উভয়ের মধ্যে কেউ একই কথার উপর আসতে রাজি না। যেমন এভাবে বলতে পারেন জেদি হয়েছে, অথবা এভাবে বলতে পারেন নিজের কথায় অটল থাকতে মন মানসিকতা তৈরি হওয়া। তবে এমন বর্তমান অবস্থার মধ্যে কি করা যায়, যখন বান্দা স্ট্যাক হয়ে যায় পরস্পর দুজনের মধ্যে এবং সাথেও থাকতে হয়, সাথে চলতেও হয়, অফিস রয়েছে তবুও সাথে থাকতে হয়, ঘর রয়েছে তবুও মানে সাথে চলতে হবে, এমন পরিস্থিতির মধ্যে কি করতে হবে?
একটি পুরাতন উদাহরণ মনে পড়েছে এখানে, কি
আমার নয় মনে হচ্ছে,
আমার কাছে 6 পড়া যাচ্ছে,
দর্শকরা একটু দেখুন, 9
এবং এখন
তো 6 হবে।
মূলত আপনি আপনার স্থান থেকে দেখছেন,
সঠিক,
তাই এটা আপনার সঠিক মনে হচ্ছে,
ঠিক আছে,
এটা আপনার জন্য সঠিক,
ঠিক আছে,
আমি আমার স্থান থেকে দেখছি এটা আমার জন্য সঠিক। কথার মধ্যে দ্বন্দ্ব নেই, আপনার স্থানে অন্য কিছু, আমার স্থানে অন্য কিছু।
সর্বদা প্রত্যেক সংখ্যা মানে প্রত্যেক সংখ্যা তো 6 হয় না, আপনি 8 লিখেন তা আপনার কাছেও 8 দেখা যাবে, আমার কাছেও 8 দেখা যাবে। আপনি 7 লিখেন, আপনার কাছেও 7 দেখা যাবে, আমার কাছেও 7 দেখা যাবে। আপনি 2 লিখেন, আপনার কাছেও 2 দেখা যাবে, আমার কাছেও 2 দেখা যাবে।
প্রত্যেকবার এমন হয় না। দিকে যাচ্ছি,
জি,
প্রশ্নের উত্তর এটা হবে যে যখন দ্বন্দ্ব হয়ে যায় কখনো,
জি,
দ্বন্দ্বের রায় উভয় দিকে যে রায় হয় তা সঠিক হয়, উভয় দিকের কথা সঠিক হয়,
ঠিক,
উভয় দিকের কথা সঠিক হয়। দ্বন্দ্ব এ জন্য হয় যে তিনি তার স্থান হতে চিন্তা করছেন এবং ইনি ইনার স্থান হতে চিন্তা করছেন,
সঠিক,
তিনি তার স্থান হতে দেখছেন, ইনি ইনার স্থান হতে দেখছেন, তাই এ কারণে হয়ে যায় দ্বন্দ্বের মধ্যে রায়। যখন উভয়ে একই স্থান হতে দেখবেন তখন উভয়ে একই রকম দেখবেন,
জি,
তিনি তার স্থান হতে যখন দেখবেন তখন তিনি এরকম দেখবেন, অর্থাৎ পিতা আর সন্তানের মাঝে যে দ্বন্দ্ব হয় সেখানে সন্তান নিজের স্থান থেকে দেখে এবং পিতা নিজের স্থান থেকে দেখে। সামটাইম সন্তানও যে অবস্থান এবং ঘটনাবলী দেখে তা ভুল নয়,
সঠিক,
এবং পিতা নিজের স্থান থেকে স্বীয় অভিজ্ঞতার আলোকে দেখেন তাও ভুল হয় না,
জি।
কোনো কোনো সময় দ্বন্দ্বের যে কারণগুলো হয়ে থাকে তা হলো এই, উভয়ের মধ্যে কাউকে ভুল বলা যায় না,
ঠিক,
আপন আপন স্থান থেকে উভয় সঠিক হয়ে থাকে,
সঠিক,
এর উপর সিচুয়েশনের ফয়সালা করা হয়।
এর সমাধান কি হবে যেমনটি আপনি বললেন?
দ্বন্দ্বের একটি কারণ আমি এখন আপনাকে বলেছি। দ্বিতীয় দ্বন্দ্বের কারণ এটাই হয় যে যখন পরস্পর দ্বন্দ্ব হয়ে যায় তখন সেটা 2-3 জন জ্ঞানী মানুষের নিকট উপস্থাপন করা উচিত, এটাও একটি সমাধান হয়ে থাকে। উদাহরণস্বরূপ আপনি কারোর সাথে দ্বন্দ্ব করে চলে আসলেন, উদাহরণস্বরূপ ভাই এই প্রোগ্রামটি 7:45 করবেন অথবা 8:15 করবেন, আমি বললাম যদি 8:15 করেন তবে পানাহার করে আসা যাবে, আপনি বলেন 7:45 করার জন্য যাতে বেশি লোক দেখতে পারেন। এখানে অনেক বিষয় চলে আসে, আপনার কিছু দলিল সঠিক এবং আমারও কিছু দলিল সঠিক, কিন্তু আমরা ফলাফলের দিকে পৌঁছাতে পারছি না, আমরা কিছু কনসাল মানুষের উপর রাখবো, উভয়ের মাঝে এই কথার মধ্যে দ্বন্দ্ব রয়েছে, আপনি কি বলেন? কোনো কোনো সময় থার্ড ওপিনিয়ন যেটা রয়েছে তা ফার্স্ট এবং সেকেন্ড ওপিনিয়নকে একটি স্থানে একত্রিত করে রাখে। ডিফারেন্ট ওপিনিয়নের সাথে স্বীয় মতামতকে একত্রিত করা যেতে পারে, সমষ্টি করা যেতে পারে এবং ঐক্যমত সৃষ্টি করা যেতে পারে। এই জিনিসগুলো হয়ে থাকে। এটা তখনই হয় যখন মতামতের মধ্যে দ্বন্দ্ব হয়। যখন কোনো ব্যক্তির সাথে দ্বন্দ্ব হয় তখন তার প্রতিটি বিষয়ের সাথে দ্বন্দ্ব হয়ে যায়। একে বলা হয় ব্যক্তিত্বের দ্বন্দ্ব। যদি কোনো ব্যক্তির সাথে আপনার দ্বন্দ্ব হয়ে যায় তবে নন ব্যক্তিকে চিনতেও পারবেন না, এমন হওয়া উচিত নয়। অর্থাৎ হিংসা হয়ে যায়, ঘৃণা হয়ে
যায়, তার আকৃতি দেখতে দেখতে রাগ চলে আসে।
অর্থাৎ সে লোকটির যে হিংসা, ঘৃণা, রাগ বা যে কোনো প্রকারের ঘৃণা
ঠিক
মানুষের মনের মধ্যে বসে যায়। এখন হয় কি, তার পক্ষ হতে আশা কথা গ্রহণ করে না। অধিকাংশ আপনি যে সমস্যাগুলো পাবেন তা ব্যক্তিত্বের দ্বন্দ্বের ভিত্তির উপর পাবেন। যদি তার কথা গ্রহণ করি তাহলে আমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে, যদি তার কথা গ্রহণ করি তবে আমার পজিশন নষ্ট হয়ে যাবে, আমি বসিয়েছি, আপনার কথার মধ্যে আমি দুর্বল পয়েন্ট বের করব। একে বলা হয় ঝগড়া করা। এটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাই ইহাইউল উলুমের তৃতীয় খণ্ডের মধ্যে মুখের যে ১৯টি বিপদ লিখেছেন তার মধ্যে একটি বিপদ এটা লিখেছেন, তাতে হাত পা থাকে না। তন্মধ্যে একটি বিপদ এটি লিখেছেন, তাতে হাত পা থাকে না। এতে সম্মুখে ব্যক্তির কথাবার্তার অর্থের মধ্যে ডিস্টার্ব করা, অর্থাৎ তাকে ডিগ্রেড করা, যে কোনো অবস্থায় এমন নয় এটা নয়, অর্থাৎ গ্রহণ করে নিলে তো ঠিক এক বাদশার দরবার, এক সাধারণ বাদশাহ বড় দরবারের কথা বলে দিলেন এবং তার উজির তার সাথে বসে রয়েছেন এবং অনেক সম্মানিত ব্যক্তিবর্গ তার সাথে বসে রয়েছেন। তখন তিনি কথা বলে দিলেন, একজন সাধারণ দরবারের লোক উঠে বলে দিলেন, হাতে তীর ধরে উদাহরণ দিচ্ছে, তার কথা কানে পৌঁছালো যা আলোচনা হচ্ছিল। সেখান থেকে সে আওয়াজ দিল, বাদশাহ সাহেব, আমার বিবেকের মধ্যে কথাটি আসছে না যে এত বড় দরবারের লোকজন রয়েছেন, তাদের খুব আশ্চর্য লাগলো, ভাই এর বলার কি প্রয়োজন ছিল? যদি এর কথা বুঝে আসে তবে আমাদেরকে দরবার থেকে বের করে দিবেন, বাদশাহর নিকট যদি এর কথা বুঝে আসে তবে আমাদের পজিশন নষ্ট হয়ে যাবে। সে সময় কখনো এই বিষয়গুলো হয়। যদি আপনি কোনো ব্যক্তির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, বিশ্বাস করুন তখন এত বিরাট প্রবলেম হয়ে যায়, এত বিরাট প্রবলেম হয়ে যায়। কোনো ব্যক্তিত্বের সাথে যদি আপনি দ্বন্দ্বে জড়ান অথবা আপনি যদি আত্মপূজারের মধ্যে জড়ান, যাকে আত্মরায় বলে, অথবা আত্মরায়কে অগ্রাধিকার দেওয়া, নিজের রায়কে সঠিক মনে করা, তাকে যদি কেউ অন্য রায় দেয়, বড়দের সামনে অন্য রায় আসে, তখন সে দেখে যে আমার এত বড় বুদ্ধিমান প্রাণপ্রিয় বন্ধু তার রায় হলো এই এবং অপরজনের রায় এর চেয়েও বেশি উত্তম মনে হচ্ছে, তখন সামনের লোকটির নিজের পজিশনকে বাঁচানোর জন্য তার মধ্যে দুর্বলতা এবং গোলমাল সৃষ্টি করে। যদি তাকে তার সততা সঠিক এবং আল্লাহর রহমতে তাকে যদি থামিয়ে রাখে, তখন সে বলবে যে না, আপনার চেয়ে এর রায় বেশি শক্তিশালী এবং এতে দুনিয়া ও আখিরাতের উপকার বেশি হবে। আপনি সেটা বারংবার বলবেন যে তার কথাটি আমার বুঝে আসছে না।
ঠিক আছে, এতে আরেকটি কথা রয়েছে হাজি সাহেব, যে আমরা যে মানুষগুলোর সাথে সময় কাটাচ্ছি, কিছু লোকদেরকে আমাদের এমন মনে হয় যে এরা তো শুধু বাস জানি না কি, এবং যারা আমাদের সাথে থাকে না এবং আমাদের আয়ত্তের বাইরে, তখন বলি যে বাহ বাহ কত চমৎকার। অর্থাৎ মানে যেটা ঘরে আমি এটা বয়ান করতে যাচ্ছি কিন্তু তাতে পৌঁছাতে পারছি না। জি,
ঘরের মুরগি
ডাল সতুল্য। জি হ্যাঁ,
আপনি এটাই বলতে চাচ্ছেন, দুইটার পরিভাষাই ভিন্ন।
জি হ্যাঁ, জি হ্যাঁ, জি। এটার এর চিকিৎসা কি রয়েছে?
এটাই আমাদের দুর্বলতা।
একটি কথা হলো যে আমি কথা বলছি, তার মানে হয় যে কি কথা বলছেন আপনি? আচ্ছা, তার থেকে আরো হালকা কথা যদি বাহিরের কেউ বলে, যারা ঘরে আছে তাদেরকে বলে, দেখো কি সুন্দর কথা বলছে, কি সুন্দর পোশাক পরে, কেমন সুন্দর লাগে, তাদের মাইন্ড এমনই হয়, তাদের নিয়ম নীতি এমনই হয়। এটাকে আমি আরো সহজভাবে মানে ব্যাখ্যা করছি।
কঠিন নয়, সহজভাবে ব্যাখ্যা করুন
না, আমি আরো মানে স্পষ্ট করে বলছি। যেমন দুটি সন্তান রয়েছে,
আরো বলবেন?
জি, আমি খুলে বলছি, দুটি সন্তান রয়েছে, একটি আমার সন্তান, দ্বিতীয়টি অন্যজনের সন্তান। আমার সন্তানের তো আমি নিজেই দস্তুটি বের করছি, এবং অন্যজনের যেই সন্তান রয়েছে সে ধূমপানও করে থাকে, যে মানে অসৎ বন্ধুদের সাথে বসে আমি নিজের সন্তানের সামনে তার প্রশংসা করি, দেখো ছেলে তো এমন হয়। সে এসে, আচ্ছা সে এসে মিলে তো হয় আমি, মানে আমি একজন প্যারেন্টস, আমি একজন পিতা হই, সে আমার কাছে এসে খুবই আদবের সাথে ভদ্রতার সাথে মিলিত হয়, তার আপন পিতা তার উপর অসন্তুষ্ট, তখন আমি নিজের সন্তানকে বলি দেখো ছেলেটি কত যে ভালো, কি বলবেন আপনি?
আমি যে বললাম ঘরের মুরগি ডাল সমতুল্য হয়, এবং কোনো কোনো সময় এমন নীতির কারণে আমরা নিজেদের ফ্যামিলি মেম্বার্স নিজের সন্তানদেরকে ডিমোটিভেট করছি,
সঠিক,
তাদের আগ্রহ ভেঙে দিচ্ছি, এবং আমাদের সন্তানদের পজিশন বাইরে ঠিকঠাক থাকে, এবং ঘরে তাদের কি বলি, তোমরা ছোট মানুষ তুমি বুঝবে না, সে মনে মনে ভাবে সারা দুনিয়ার লোক আমার কাছে জিজ্ঞাসা করে এবং আমার পরামর্শ মতে কাজ করে, তবে এটা হল বড়দের দুর্বলতা।
ঠিক,
উদাহরণস্বরূপ ঘরের সন্তান অথবা ঘরের কোনো সদস্য অথবা কাছের কোনো লোক যদি দুর্বল কথা বলে থাকে, তাকে ডিগ্রেড করার পরিবর্তে তাকে তখন অন্য পদ্ধতিতে হ্যান্ডেল করা উচিত। অন্য কারো যদি প্রশংসা করেন, হতে পারে আল্লাহ না করুক যদি সে উনিশ বিশ হয়ে যায়, এ ব্যাপারে বড়দের খুবই সতর্ক থাকতে হবে, যাতে সন্তানদের উৎসাহ প্রদান হয়, তাদের আগ্রহ ভেঙে না যাওয়া, তারা অর্থাৎ তাদের সাহস বৃদ্ধি করা উচিত।
এটাও হলো যে যে কোনো কাজে যাচ্ছে সে এভাবে করছে, আল্লাহ ভালো করুক এমন যেন না হয়। অর্থাৎ একজন স্বামী যিনি অন্যজনের স্ত্রীর প্রশংসা করেন, দেখো সে কেমন, তার স্বভাব কত সুন্দর, এবং সে তার স্বামীর প্রতি যত্নবান, সে তার স্বামীকে কত খেয়াল রাখে,
কেন করছে অন্যের স্ত্রীর প্রশংসা?
মূলত কথা হলো এই যে, যিনি আমাদের কাছে নেই আমরা তাকে,
তার স্ত্রী তো নেই তার কেন প্রশংসা করছেন, তার স্ত্রী তো নেই তার কেন প্রশংসা করছেন? সে স্ত্রীর কাছে থাকলে তো বুঝতে পারতেন স্ত্রী কেমন। সে অপর স্ত্রীর প্রশংসা করছেন, আপনার স্ত্রীর ব্যাপারে মতামত কি, এই কথাটি হল ভুল। সে কাছে থাকলে তো বুঝতে পারতেন এই লোকটির সাথে থাকা কত কঠিন ছিল, স্ত্রীর মধ্যে ক্ষত বের করা বা স্ত্রীর মধ্যে দোষ বের করা এটা প্রবলেম নয়, প্রবলেম হলো এই, সে তো ব্যক্তিগতভাবে কাঙ্গাল, সে এর সাথে কিভাবে সংসার করছে, সে তো এত ধৈর্যশীল মহিলা এমন পুরুষের সাথে সংসার করছে, সে কখনো নিজের দোষ দেখবে না, সে আমার সাথে কিভাবে সংসার করছে, যদি পরনারীর সাথে আল্লাহ না করুক তার যোগাযোগ হয়ে যায়, তা হলো একটা মুহূর্তের জন্য, সে কিভাবে জানবে যে এই লোকটির স্বভাব কেমন? তাই এই বিষয়গুলো ভুল, এই কম্পারিজম হলো ভুল,
সঠিক,
অপরের জিনিসের সাথে নিজের জিনিসের কম্পারিজন করা ভুল হয়। দেখুন কারো মহল দেখে নিজের কুড়ে ঘরে কেউ কি যায় না? নিজের কুড়ে ঘর
চমৎকার, মাশাআল্লাহ।
এ ব্যাপারে আমি অনেক পড়েছি, নিজের জিনিস নিজেরই হয়ে থাকে। আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। অন্যের সন্তানকে নিজের সন্তানের সামনে এমন বড় করে দেওয়া যাতে আপনার সন্তানেরা ফিল করে আমাদের পিতা আমাদের কথা বুঝছেন না, তেমনি অন্যের স্ত্রী এবং অন্যের স্বামীর কথাও বলবেন না। অনেক সময় অন্যের স্ত্রী অন্যের স্বামীর প্রশংসা করছেন, নিজের স্বামীর মর্যাদা কি কম, সেই স্ত্রীকে জিজ্ঞাসা করো সে কিভাবে করছে, উভয়ের স্বভাব একটা আরেকটার সাথে মিল রয়েছে, কিছুটা উনিশ বিশ হয়ে গেলে তখন তারা প্রত্যেক আশাতে দাঁড়ানো এবং বসাতে জি জনাব এমন তো হচ্ছে না। কোনো কোনো সময় দেখুন স্বাভাবিকভাবে বিয়ের পর এভাবে সময় কেটে যায়, নির্বিঘ্নে হয়ে যায়, স্বাভাবিকভাবে তো সব বিষয় হয়ে যাবে,
মাশাআল্লাহ। ঠিক আছে, এখন যেমন দেখুন রমজান মাস বিদায় হতে চলছে, আল্লাহ আমাদেরকে এতে বরকদান করুক, এবং ঈদ আসতেছে, মাঝে মাঝে এমন হয় না যে সন্তান যে রয়েছে সন্তান সে মানে কোনো বিষয়ের উপর জিদ করে বসে যে আমার এটা চাই, ঈদের সময় এটা চাই, তো এই অবস্থায় পিতামাতা কি করবে?
তো কেবল এটাই বলবো যে তাদের মনের মধ্যে খুশি করা এবং শরীয়তের মতে যা অনুমতি আছে তো তাদের অনুরোধ এবং চাহিদা পূরণ করে তাদেরকে সন্তুষ্ট করুন। ঈদ তো ছোটদের জন্য আসে, বড়দের জন্য ঈদ আসে, এমন কোনো নিয়ম নিয়ে চলুন যাতে এদের কাজ হয়ে যায়। চেষ্টা করুন নিজের সন্তানদের সঠিক এবং বৈধ আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য, প্রত্যেক সময় প্রত্যেক আকাঙ্ক্ষা পূরণ করা উচিত নয়।
ঠিক,
আমি যা পড়েছি অধ্যয়ন করেছি তা হতে আমি এটা গ্রহণ করেছি যে সন্তানদের না শোনার অভ্যাস হওয়া
চাই, সত্য বলেছেন,
এমনই, তা দ্বারা বহু পরীক্ষার সম্মুখীন হতে হবে,
সঠিক, পরবর্তী জীবনের প্রবলেম হয়ে যায়।
কখনো কখনো সন্তানদেরকে এত মায়া দিয়ে এত স্নেহ দিয়ে তাকে এত কিছু করে দেয় যে পরবর্তীতে সে সন্তান আমাদের কন্ট্রোলের মধ্যেই থাকে না,
সঠিক,
জমিনে পানি অল্প দিলে ক্ষতি রয়েছে, জমিনে পানি বেশি দিলেও তখনও ক্ষতি রয়েছে। কৃষক অবগত রয়েছেন জমিনে কতগুলো পানির প্রয়োজন, তাহলে মা বাবা কি অবগত নেই যে আমার সন্তানের কতগুলো স্নেহ এবং কতগুলো কঠোরতা প্রয়োজন রয়েছে? এটা মা বাবা কি বুঝতে হবে।
রোগনশীল আমাদের হাজী শাহিদ মাদানী দামান বারকাতুল কুদ্দুসিয়া, তিনি একদা তাশরিফ এনেছিলেন। তো তিনি একদা বলেছিলেন যে কোনো একটা জিনিস নিয়ে সন্তান জিদ করতেছে। সাধারণত যখন সন্তানরা দোকানে কোনো জিনিস দেখলে সেটা নেওয়ার জন্য জিদ করে থাকে, কোনো কোনো সময় তা উঠিয়েও নেয় এবং বলে আমি এটা নিয়ে যাব। কোনো কোনো সময় চলতে চলতেও থলে থেকেও জিনিস নিয়ে নেয় এবং পিছন থেকে লোক আওয়াজ করে, তো পরে সেখানে ফেরত দিতে হয়। তিনি বলেন, রোগনশীল হাজী শাহিদ মাদানী দামাত বারকাতুল কুদ্দুসিয়া, তিনি বলেন যে আমার সন্তান যদি কখনো এমন করে, তো আমি যদি সেই জিনিসটা মানে আমার সন্তানকে আমি না দিয়ে থাকি, তো আমি সেই পথ দিয়ে আমার সন্তানকে নিয়ে অতিক্রম করি না, যেখানে স্টল রয়েছে, দোকান ইত্যাদি রয়েছে, পথ যেটা রয়েছে আমি তা পরিবর্তন করি। এটাও একটা উত্তম পদ্ধতি রয়েছে, সে দেখবেও না, সেটার দিকে মনোযোগ যাবে না। এভাবেও কি করা যায়?
প্রত্যেকের নিজস্ব যুক্তি রয়েছে, নিজস্ব কর্মপদ্ধতি রয়েছে। তিনি যে কর্মপদ্ধতি বলেছেন সেটা তার স্থানে, কিন্তু সন্তানের মন থেকে সে আকাঙ্ক্ষা বের করার চেষ্টা করা, সেটা হবে উত্তম পদ্ধতি। আপনি যদি আজ সেই পথ দিয়ে আপনার সন্তানকে নিয়ে না যান, সে তো আপনাকে ছাড়া সে পথ দিয়ে অতিক্রম করতে পারবে। যদি সে জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়,
জি,
তাহলে সেটার অপছন্দনীয় দিক বয়ান করুন,
সত্য, বা
যাতে সেটা দেখে সে আপনার অনুপস্থিতির মধ্যেও সে কাজ করবে না। অর্থাৎ এটা একটা পিতামাতার জন্য হয়ে থাকে, তিনি নিজের সন্তানদের ভীতির কারণে, নিজের ভয়ভীতির কারণে সন্তানদেরকে বাঁচানোর পরিবর্তে সেই জিনিসের মন্দ দিক সন্তানদের অন্তরে ঢেলে দিন, যাতে আপনি দুনিয়া হতে চলে গেলেও আপনি না দেখলেও আপনার অনুপস্থিতি সেই সন্তান সে কাজ করবে না, সন্তানেরা বুঝে যাবে, এটা তাদের আন্দাজ হয়ে যাবে, এই জিনিস সঠিক নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ইত্যাদি ইত্যাদি। ধীরে ধীরে অতঃপর এজ হিসেবে বলা যেতে পারে, এটা আমরা নিতে পারি না, আমাদের পজিশন নষ্ট হয়ে যাবে, কিন্তু সেটা এজের পর প্রতিটি সন্তান এটা অ্যাফোর্ড করতে পারে না। সে অতঃপর বুঝে যাবে তার মধ্যেও যথার্থতার সাথে চলা এবং নিজের উপার্জনের মাধ্যমে জীবন কাটানোর রাস্তা তৈরি হবে, অর্থাৎ সেটাও একটা জ্ঞানমূলক কাজ। দেখুন, এটাও একটি জ্ঞানমূলক কাজ, এবং এটি পিতা ভালোভাবে জানেন যে আমার সন্তান কোন কৌশল অবলম্বন করলে হ্যান্ডেল হয়ে যাবে, তাহলে তিনি সে কৌশল অবলম্বন করলে হ্যান্ডেল হয়ে যাবে।
আপনার সন্তান কোন কৌশলের মাধ্যমে হ্যান্ডেল হয়ে যায়? হামিদ ভাই, ওনাকে যদি কিছু করতে হয় তো কিভাবে?
না, আমার সন্তানেরা, দেখুন, প্রত্যেক জিনিস নিজের সিচুয়েশন অনুযায়ী হয়ে থাকে। তো আমার নাতি আমার ঘরে হলে, আমার পুত্র পুত্রী আমার ঘরে হলে, আমার সন্তান সন্তানদি ঘরে থাকলে, এরা যদি আমাকে কিছু বলে, আমি সাধারণত চেষ্টা করে থাকি যে আমি যদি সেই জিনিসগুলো না দেই, তখন সেটা না নেওয়ার উপর কারণগুলো বয়ান করি। কথা বলাতে সে কথাগুলো হয়তো সে বুঝে যাবে এবং ইজ্জত সম্মান করে চুপ থাকে। যদি তাদের সুযোগ হয় তখন তারা কথা বলতে পারে, তারপর অথবা আমাকে তাদের পক্ষে করে নিবে, এবং পক্ষে নেওয়ার দ্বারা এটি হয়, ঠিক আছে, দুই একটা দ্বারা কি পার্থক্য হবে, এমনই হয়। তখন সেই মুহূর্তে সিচুয়েশন করতে হয়, কিন্তু আমার মন মানসিকতা এটাই হয় যে সন্তানদের মন মানসিকতার মধ্যে আপনি যে কাজটি করাতে চাচ্ছেন না, আপনি ক্ষতি কেন করাতে চাচ্ছেন না, এটা যদি সন্তানদের অন্তরে বসে যায়, তাহলে আপনার অ্যাবসেন্টেও সন্তানরা সেই জিনিসগুলো থেকে বেঁচে থাকবে।
খুব চমৎকার, খুব চমৎকার কথা।
উপস্থিত করবে না, আব্বু দেখছে না, আম্মু দেখছে না, করে নাও, এটা নিজ নিজ ধারণা।
অনেক অনেক সুন্দর চিন্তা, আমাদের কাছে কল থাকলে চালিয়ে দিন।
কোনো কোনো সময় পিতামাতা আপন সন্তানদেরকে অন্যের সাথে কম্পেয়ার করতে থাকে, বলেন, দেখো এ কেমন আদর্শবান ছেলে, কেমন উত্তম ছেলে, সন্তানের সামনে এমন কথা বলছেন, দেখো অমুক ভাই পড়ালেখার জন্য চলে গিয়েছে, অমুক প্রথম হয়েছে, দেখো অমুক ছেলে কত দ্রুত সংশোধন হয়ে যায়। তবে এই সকল অবস্থায় সন্তানরা কি করবে? ধৈর্য এবং দোয়া ছাড়া সন্তানরা তো কিছুই করতে পারবে না।
তার তো মানে তার তো কল দ্বারা এটা জানানো যাচ্ছে যে সন্তান খুবই বিরক্ত হয়ে গেল, এখন শুধু ধৈর্য ধারণ করছে।
কোনো কোনো সময় এমন হয়ে থাকে।
আচ্ছা, কখনো কি মোটিভেট করা যাবে কি?
আমি আরজ করছি, এটি সালমান ভাই এজ হিসাবে, উদাহরণস্বরূপ ছোট শিশু, ছোট শিশু ধরুন 4-5 বছরের,
জি,
সে লাফালাফি করছে, সে এমন করছে, সে তেমন করছে, যত ধরনের সমস্যা আছে তা করছে,
ঠিক আছে।
অপর একটি শিশু শান্তভাবে বসে আছে, তাকে যদি বলেন দেখো ছেলেটা কি শান্তভাবে বসে রয়েছে,
সঠিক,
সে তাকে দেখে বসে যায়, তখন তার ফিল হবে না, সে ডিমোটিভাইট হবে না, তার এজ রয়েছে, সে ফিল করবে না যে আমি ডিমোটিভাইট হয়ে যাব,
ঠিক আছে।
এমন এক সন্তান রয়েছে সে এত বড় হয়ে যায়, সে কম্পারিজমকে এত বড় ফিল করেন, কম্পারিজমকে, তাতে হয় যে নিজের সন্তানের কিছু গুণাবলী সে ছেলেটির সামনে উপস্থাপন করুন,
সঠিক,
এবং কিছু গুণাবলী তুলে ধরার পর আপনি তাকে সেই দিকে নিতে পারেন, অতঃপর তাকে অন্য কারো উদাহরণ দিতে পারেন, যে প্রতিটি সন্তানের মধ্যে, এমন নয় যে সন্তানের মাঝে কোনো ভালো গুণের
এমনই কথা
নাম নিশানাও নেই, আপনি যার প্রশংসা করছেন হতে পারে তার মাঝেও গুণ এবং দোষ, আপনার সন্তানের মাঝে গুণ এবং দোষ থাকতে পারে। আপনি কারো গুণাবলী যদি আপনার সন্তানের সামনে বয়ান করতে চান, তাহলে তার কিছু গুণাবলীও আপনি একত্রিত করুন, বৎস এই বিষয়গুলো যদি এর সাথে চলে আসে তাহলে কতই না উত্তম হবে। অর্থাৎ আপনি এভাবে বুঝান কি থেকে কি হয়ে যাবে, এভাবে করে তাকে অল্প অল্প করে আপনার সন্তানকে
মদিনা মদিনা
জমিনের মধ্যে বসিয়ে দিবেন না, এখানে বসে ঊর্ধ্ব জগতে পৌঁছে দিবেন না, ঠিক আছে?
আল্লাহু আকবার।
অর্থাৎ খুবই মধ্যম পন্থায় অবলম্বন করতে হয়। আমরা দেখুন সালমান ভাই, আমরা যারা মাদানী পরিবেশ এবং দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছি, আমরা অনেক কিছু চিন্তা করি। সত্য কথা হলো যে আমাদের সন্তানদের মধ্যে লৌকিকতা তো আসেনি, দাম্ভিকতা তো আসেনি, আমাদের সন্তান অহংকারিতার শিকার হচ্ছে না, আমাদের সন্তান আত্মপূজারি, আত্মরায় অথবা এই ধরনের অহংকার অথবা এই জাতীয় কথা বললে তাতে হিংসার কোনো ঘ্রাণ আসছে না। তো যদি কোনো কথার কারণ স্পষ্ট থাকে এবং এমন বিষয়গুলোতে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্তানদের প্রশ্নের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া পিতামাতার কাজ, এবং নিন্দনীয় ও মন্দ, অসৎ এবং গুনাহে ভরা অভ্যাসগুলো যা দেখা যাচ্ছে তার সে অভ্যাসগুলোর উপর সোপার্দ করবেন না। যদি এই সকল বিষয়ের সংশোধন করতে চান তাহলে সংশোধনের পদ্ধতি সেটাই হবে যা আমি আপনাকে আরজ করেছি। যদি তাকে আপনি বারংবার তার দুর্বলতা স্মরণ করিয়ে দেন, তবে তাকে আপনার উপদেশ গ্রহণ করাতে খুবই কঠিন হয়ে যাবে। আমরা যখন দোকানদারি করি,
জি,
তখন পুরাতন মাল পড়ে থাকে, যখন নতুন কোনো মাল রাখি তখন পুরাতনগুলোকে নতুন মালের সাথে এইভাবে রাখি যাতে নতুন মালের পাশাপাশি পুরাতন মালগুলোও বিক্রি হয়ে যায়।
বাহ,
এটা দোকানদারদের একটি কৌশল মাত্র। পুরাতন জিনিস বিক্রি করার জন্য দোকানে নতুন জিনিস স্টক করা হয়। হ্যান্ড পাওয়ার মেশিনের মাধ্যমে যদি জমিন থেকে পানি বের করতে চান তাহলে উপর থেকে কিছু পানি দিতে হয়। কিছু পানি ঢাললে তবে ভেতর থেকে পানি বের হয়ে আসবে, নতুবা ক্লান্ত হলেও পানি বের করতে পারবেন না। এত বিশাল পানিকেও কিছু পানি দেখাতে হয়। এগুলো হলো শিক্ষার কৌশল। আমি যেটা বলছি আমার কথা সর্বত্রে ইমপ্লিমেন্ট হবে না,
ঠিক,
এটা স্মরণ রাখুন। দর্শক শ্রোতাদেরকেও বলছি, আপনাকে চিন্তা করতে হবে। পিতামাতা হল ডাক্তার এবং ওষুধের মতো, নিজের সন্তানের অথবা নিজের পার্শ্ববর্তীর, স্বামীকেও ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি স্ত্রীর ব্যাপারে ডাক্তারের ন্যায় বলেছেন, তিনিও স্ত্রীর জন্য ডাক্তার। তিনি তার বিভিন্ন অভ্যাস এবং স্বভাব অনুযায়ী তার জন্য ঔষধ এবং ইত্যাদি ইত্যাদি চিকিৎসার ব্যবস্থা করেন।
আপনি স্ত্রীকে রোগীর সাথে উপমা দিয়েছেন, বড়ই আশ্চর্য। রোগী যার আকাঙ্ক্ষাও হলেন আপনি এবং চিকিৎসাও হলেন আপনি।
কোনো কোনো অভ্যাস এবং কোনো কোনো রোগী এমন হয়ে থাকে যারা ডাক্তারের নিকট গিয়ে নিজের পছন্দ মতো ওষুধ নিতে চায়,
এমনই কথা,
ডাক্তার উপর ছেড়ে দিতে হবে তিনি যে ওষুধ দেন।
বাবা মাশাআল্লাহ, ঠিক আছে।
সেই রোগী কিভাবে আরোগ্য লাভ করবেন যিনি নিজের পছন্দ মতো ওষুধ নিতে চান? এমন কোন কোন রোগী আছে যদি তাদেরকে বলা হয় আপনার ওষুধ হলো এটা, আমি তো এটা খেতে পারবো না, আমি তো এটা পান করতে পারবো না, আমি তো এটা নিতে পারবো না, ঠিক আছে, আপনি রোগের সাথে সেটা কম্প্রোমাইজ করুন, আল্লাহ তাআলা তাদেরকে শেফা দান করুক, তিনি ওষুধ ব্যতীত শেফা দান করতে পারেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়গুলো ভালো নয়।
আমি আমার এই ভাইজান যার কল আমরা নিয়েছি তার কল দ্বারা আমার একটা জিনিস ফিল হয়েছে যে কোনো কোনো সময় পিতামাতা আপন সন্তানদেরকে উন্নতির দিকে নিয়ে যেতে চায়, যেমন সে ফাস্ট হচ্ছে না, সে পড়াতে মনোযোগী নয়
এবং ইত্যাদি। বাস্তবিকভাবে দাওয়াত ইসলামের মধ্যে এবং এই ধরনের পরিবেশের মধ্যে পার্থক্য রয়েছে। আমার দেখাশোনা মতে এমন অনেক পিতামাতা আছে, আমার ধারণা হল যিনি আপন সন্তানদেরকে নেক কাজগুলোর মধ্যে, তাকওয়ার মধ্যে, পরহেজগারির মধ্যে, নামাজের মধ্যে, সততার মধ্যে, তিলাওয়াতের মধ্যে, তাহাজ্জুদ আদায়ের মধ্যে, পরস্পর মেলামেশার মধ্যে এবং আনুগত্যের মধ্যে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে, সদাচরণের মধ্যে, ভাই বোনদের সাথে নম্রতার মধ্যে ফাস্ট দেখাতে চান। এমন অনেক মা বাবা আছেন যারা আমাকে দেখছেন এবং শুনছেন, ঠিক আছে? এমন কেউ কেউ রয়েছেন যারা এমন চিন্তা কখনো করেননি, তারা হয়তো এমন চিন্তা করছেন, এমন চিন্তা করছেন আমার সন্তান তো লেখাপড়ায়, তো ফ্যাশনে, তো মডেলিংয়ে, এইভাবে এইভাবে তার উন্নতি হতেই থাকুক। তো ভিন্ন ভিন্ন চিন্তা। যদি উভয় দিকে দেখেন তাহলে উভয় আপন আপন সন্তানকে নিজের চিন্তাতে নাম্বার ওয়ান দেখাতে চাই, প্রত্যেক নিজ নিজ চিন্তার ডাইরেকশন। তখন আপনি কি করবেন? আপনি এমন করবেন যে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয়া যাবে না,
বাহ,
আখিরাতকে প্রাধান্য দিতে হবে।
কল শুনিয়ে দিন।
আজ ইমরান সাহেবের বয়ান শুনে আমার ঘরে আমার ঘরওয়ালির সাথে কয়েকবার ঝগড়া বিবাদ হওয়া থেকে রক্ষা পেয়েছি। একটা ছোট ইস্যু ছিল যে সন্তান মোবাইলের দিকে খুবই ধাবিত হয়। সে বলে যে আমাকে ভিডিও গেম ডাউনলোড করে দিন, আমি সেটা খেলব। বরং স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় সে আমার সামনে খেলে না ঠিকই, যখন আমি সামনে থাকি না আমার অনুপস্থিতিতে সে খেলা করে। এই জিনিসগুলো থেকে কিভাবে বাঁচানো যাবে অনুগ্রহপূর্বক আমাকে দিক নির্দেশনা দিন।
খেলার জন্য তো আমরা ঘরের মধ্যে অনেক ইকুইপমেন্ট রাখি যেগুলো আমাদের অনুপস্থিতিতে ব্যবহার করেন। যেটা আমি আরজ করেছি, ক্ষতিকর জিনিসগুলো, সেগুলোর ক্ষতিসমূহ যদি তাদেরকে বোঝানো হয়, অতঃপর ধীরে ধীরে দেখুন, অভ্যাস একত্রে বৃদ্ধি পায় না, ধাপে ধাপে অভ্যাস বৃদ্ধি পায় এবং একত্রে পরিত্যাগ করে না, ধাপে ধাপে অভ্যাস পরিত্যাগ করে। অভ্যাসে যখন জড়াতে আরম্ভ করে, এক মাস, দুই মাস, তিন মাস, ছয় মাস পর্যন্ত আমরা সেদিকে মনোযোগ পর্যন্ত দিলাম না, অতঃপর যখন এক বছর, দুই বছর পর সেদিকে মনোযোগ দেওয়া হলো, তখন আমরা চাই যে একদিনের মধ্যে অভ্যস্ত হোক। এমন হতে পারে না। যদি পিতা তার সন্তানকে এসি রুমে ঘুমানোর অভ্যাস করেন আর বলেন তাকে এসি রুম থেকে বের করে নিয়ে যাও, বিদ্যুৎ বিল অনেক আসবে, তাহলে সন্তান একদিনে গরমের মধ্যে ঘুমানোর অভ্যস্ত হবে না। যখন আমরা অভ্যাসে পরিণত করেছি, অভ্যাস একদিনে হয়নি, তা সপ্তাহ, মাস লেগেছে, তাহলে তা হতে বের করতেও সময়
টাইম লাগবে।
কৌশল অবলম্বন করে অল্টারনেট, আমার পরামর্শ আমি প্রথমেই দিয়েছি, যখন আমরা কারো থেকে কোনো অভ্যাস নিতে চাই, তার অভ্যাস পরিত্যাগ করাতে চাই, তবে তাকে অল্টারনেট অবশ্যই দিতে হবে। তাকে কোনো একটা অল্টারনেট দিন, সেই গিয়ে সেট হবে, অন্যথায় সে অনেক সমস্যায় পড়ে যাবে, ব্যক্তিগতভাবে অনেক প্রবলেম হয়ে যায়, ছোট বা বড় হোক। তাকে কোনো একটা ব্যস্ততায় রাখুন, আপনি তাকে সঙ্গে নিয়ে যান। প্রত্যেকে তো সঙ্গে নিতে পারে না, কিন্তু যিনি পারেন তিনি নিয়ে যান, ক্লান্ত হলে ঘুমিয়ে যাবে। কৌশল গ্রহণ করুন। কৌশল অবলম্বন সম্পর্কে এক ঐতিহাসিক ঘটনা মনে পড়ে, আপনাকে শোনাবো?
অবশ্যই শুনেছি।
হিস্টোরিটা খুবই ডিটেলস, অর্থাৎ সে সম্পূর্ণ ঘটনার সারমর্ম আপনাদের সামনে আরজ করব। এটি একটি যুদ্ধ ছিল, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও ছিলেন, সাহাবায়ে কিরামও ছিলেন, যুদ্ধ হতে ফেরার পথে কোথাও বিরতি নিলেন, এরকম কোনো একটা ঘটনা ছিল। মুনাফিকগণ ছিল, দুইজন মানুষের মধ্যে পরস্পর সমস্যা সৃষ্টি হল। সেই সময়কালীন সেই সমস্যাটা একটু বড় ধরনের, তাতে মুনাফিকগণও ইনভলভ হল এবং তারা রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের শানে কিছু কথা বলে দিল। তারা পরস্পরে ক্ল্যাশ হয়ে গেল, টেনশন হয়ে গেল। সরকার সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম কোনো এক স্থানে আরাম করছিলেন, সে ব্যাপারে সরকার সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের নিকট সংবাদ পৌঁছাল। এখন তো সবার কাছে যুদ্ধের হাতিয়ার, তরবারি, তীর, সরঞ্জাম ইত্যাদি ইত্যাদি আছে। যদি কোনো অঘটন ঘটে যায় তবে অনেক বিরাট প্রবলেম হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের নিকট তখন সংবাদ পৌঁছালো এবং চতুর্দিকে যে সকল সাহাবা রয়েছেন তারা বললেন, আমরা এমন করে দিব মুনাফিকদের, যদি তারা রক্তের বদলা নিতেন তাহলে পরস্পরের মধ্যে যুদ্ধ লেগে যেত। প্রিয়নবী সাহাবিদের ইরশাদ করলেন, চলো। কাফিলাদের কুচ করার, যাত্রা শুরু করার আদেশ আসল। এখন সবাই দাঁড়ালেন, বাহন প্রস্তুত হল, সবাই চলতে লাগলেন। সালমান ভাই, সফর আরম্ভ হল, আরম্ভ হল, আরম্ভ হল। নামাজ পড়লেন, চলো। চলতে লাগলেন, চলতে লাগলেন, নামাজ পড়লেন, আবার চলতে লাগলেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাত্রাবিরতি করেননি, বিশ্রামের জন্য বিরতিই দিলেন না,
সত্য,
এবং চলতে থাকলেন, চলতে থাকলেন, চলতে থাকলেন, এত চলতে থাকলেন সেই যে অবস্থা ছিল সবাই ক্লান্তির মধ্যে ডুবে গেল এবং কারো মধ্যে এমন সাহস নেই যে কথা বলার, অন্য কিছু করার। এইভাবে সব কাফেলা মদিনা শরীফে পৌঁছে গেল। যখন নাবলেন কারো কোনো শক্তিই নেই, তখন বলতে লাগলেন, তাড়াতাড়ি করো, ঘরে যাব, ঘুমিয়ে যাব। এখন সকলে আরাম করলেন, ঘুমিয়ে পড়লেন। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বুদ্ধিমত্তার সাথে, যেহেতু তিনি মহান কৌশলী,
সুবহানাল্লাহ,
তিনি মুদাব্বির আজম,
চমৎকার,
তার পরিপূর্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে সে পূর্ণ সিচুয়েশনকে হ্যান্ডেল করেছেন এবং এভাবে নিয়ে গেলেন। সবাই ঘরে চলে গেল। এখন সব মীমাংসা হয়ে গেল, কুরআনে কারিমের বিধান অবতীর্ণ হল, সেটার মন্দ দিক বয়ান করা হল। অতঃপর বলেন, যদি এখন আমি কিছু করতাম তাহলে লোকে কিছু বলতে পারত না, নতবা প্রথমে বলতো, এই নবী মুহাম্মদ আপন সাথীদের হত্যা করেছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দূরদর্শী, কৌশলী আর গভীর অনুভূতি, গবেষক, কৌশল অবলম্বনকারী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল জমিনের উপর রেখা বানিয়ে দিতেন। এটাও এক স্বভাব ছিল, অর্থাৎ চিন্তা গবেষণা, এটা পিতামাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষক সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি কি করব, কিভাবে হ্যান্ডেল করব, এট এ টাইম ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার পরিবর্তে চিন্তা করুন। আপনি পিতা হন, আপনি হলেন বড়, আপনি মা, আপনি হ্যান্ডেল করা শিখুন, হ্যান্ডেলিং হয়ে যাবে।
মারহাবা, জি কল।
মাশাআল্লাহ, নিগরানে সুরার খুব সুন্দর প্রোগ্রাম দেখছি আমরা পরিবার সহ একসাথে, এবং মাদানে চ্যানেলের অনেক প্রোগ্রাম দেখে অনেক কিছু শিখতে পেরেছি এবং মাদানে চ্যানেলের সাথেই আছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি কোনো বিষয় নিয়ে, কোনো একটা টার্গেট নিয়ে সামনে যেতে চাইলেই, যেতে না যেতে আমার বিভিন্ন ধরনের বাধার কারণে আমি সামনে অগ্রসর হতে পারি না, যে কোনো বিষয়ের কারণে আমি আটকে পড়ি। তো এই বিষয়ে যদি আমাকে কোনো দিক নির্দেশনা দেয়া হয় আমি খুব উপকৃত হব।
জি,
প্রথমে দেখুন যে আপনাকে কোথায় আগে যেতে হবে।
বাহ, কত সুন্দর কথা।
ঠিক আছে, তারপর আপনি তাদের দেখুন যারা সেখানে পৌঁছেছে। অতঃপর আপনাকে সে পথের উত্থান পথন, আরাম কষ্ট ইত্যাদি সম্পর্কে রিপোর্ট নিতে হবে। অতঃপর কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এটা দেখতে হবে যে আমার ক্ষমতা ও শক্তির এবং সাহস আছে, আমি সে পথে অতিক্রম করতে পারব। প্রথমে এই সমস্যার সমাধান করুন, এরপর আপনার মনে হবে যে হ্যাঁ, এমনটি হয়ে যাবে, আমি করে নিব, তার এক্সপেরিয়েন্স আছে, এটা প্রচেষ্টা নয়, আগেও করেছি, এখনও করে নিব। অতঃপর সে পথে চলা তার যদি শরীয়ত মতে বৈধ হয় তবে সে পথে চলবে, অন্যথায় সে যদি মনে করে আমি পারব না, আমি কোনো ভালো নাতখাকে দেখে বলবো যে মাহমুদ ভাই আমাদের সাথে বসেন, অপরাপর নাত খাও আমাদের সাথে বসেন, এরাও নাত পড়ছেন, আমি যদি বলি, আমি বুঝে নিব যে আমি পারব না, আমি পারব না, এ আশফাক ভাই এবং আমাদের বড় নাত খাও রয়েছেন এবং মাশাআল্লাহ আপনিও ভালো নাত পড়েন, আল্লাহ তাআলা আপনাকে কুদৃষ্টি থেকে বাঁচাক। যদি আমি বলি আমিও এইভাবে পাহাড়ি আওয়াজের মতো কালাম পড়ি, নাচ শোনাই, পাহাড়ি আওয়াজ এটা তো আমার ভাঙা গলার আওয়াজ। ঠিক আছে, তো প্রথমে নিজের রিপোর্ট নিয়ে নিই, তবে সহজ হয়ে যাবে। যখন আপনি চিন্তা করবেন, নিজের অবস্থার রিপোর্ট নেবেন, নিজের দৈনন্দিন অবস্থার রিপোর্ট নেবেন, নিজের ফিজিক্যালি মেন্টালি জিনিসগুলোর রিপোর্ট নেবেন, এবং আপনি নিজের এক্সপেরিয়েন্সের রিপোর্ট নেবেন, অতপর আপনি সেটা নির্ধারণ করুন। হ্যাঁ ভাই, এটাই, অতপর অগ্রসর হন, পরামর্শ করে নিন। পরামর্শ করলে উপযুক্ত ব্যক্তির সাথে পরামর্শ করুন এবং পরামর্শ করার পর এটা নিয়ত করে নিন। এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করুন, এই আয়াত শুনিয়ে দিন।
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনত লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযান কলবি লানফাদ্দু মিন হাওলিক।
অতঃপর
ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম।
তারপর
ওয়াশাওয়িরহুম ফিল আমর।
এখান থেকে আরম্ভ হচ্ছে, অতঃপর নিজের কাজের মধ্যে পরামর্শ করে।
জি,
অতঃপর কোনো কাজের যদি ইচ্ছা পোষণ করেন, নিয়ত এবং আজমের মধ্যে পার্থক্য আছে। আপনি দৃঢ় ইচ্ছার দিকে চলে যাবেন, সেটা দৃঢ় ইচ্ছার পোষণ করা হলো, এটা করতেই হবে। অতঃপর অতঃপর আপন রবের উপর ভরসা করুন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অতঃপর অগ্রসর হন।
জি,
এখন পথিমধ্যে আসা পেরেশানি সমূহ, বাধাসমূহ, পরীক্ষাসমূহ, ঝড় তুফানসমূহ ইত্যাদি ইত্যাদি হবে। যখন পাহাড়ের উপর চড়ার জন্য যদি আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে লাউন্স ল্যান্ডিংয়ের, জীবজন্তুয়ের, পশু পাখির পা ফসকে যাওয়ার, অতপর এ জাতীয় ঝড় তুফান ইত্যাদি সবকিছুর আপনার অভিজ্ঞতা হওয়া আবশ্যক। এবং দড়ি পেরে সাথে নিয়ে চলুন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলুন। চড়ার পর নিঃশ্বাস নিতে হবে,
মাশাআল্লাহ।
এই কয়েকটি বিষয় যদি সামনে রাখেন, তবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল হয়ে যাবে এবং আল্লাহর নিকট দোয়া করবেন, আল্লাহ তাআলা সুদৃঢ় রাখবেন। গুনাহ থেকে বেঁচে সে রবের সন্তুষ্টি অনুযায়ী আপনি লক্ষ্য ঠিক করবেন, সেটা অর্জন করার তৌফিক দান করুক।
এতে যে কথাটি আপনি আলোচনা করতেছেন, আমি বাগদাদ ভাইয়ের কাছ থেকে একটি শব্দ শিখেছি, নেভার গিভ আপ, অর্থাৎ বান্দা সাহস না হারায়। আপনি একটি মঞ্জিল বেছে নিলেন, শরীয়ত সম্মত সেদিকে যাওয়া, শরীয়ত সম্মতি দেওয়া সেখানে বৈধ আছে, আর আপনি যখন যাত্রা শুরু করলেন এরপর সাথে চলতে লাগলেন।
কথা বোঝা প্রয়োজন রয়েছে।
জি,
নেভার গিভ আপ অর্থাৎ হার না,
হার না মানে আল,
কিন্তু কখনো কখনো পেছনে সরে যেতে হয়, এটা গিভ আপ নয়, এটা হলো কৌশল। যখন আপনি ফুটবল নিয়ে সামনে এগোন, যদি সামনে গোল করার সুযোগ না হয়, তখন বলটি সামনের সাথীকে দেওয়ার পরিবর্তে নিজের কাছে রেখে একটু পেছনে চলে আসেন এবং নতুন মুভমেন্ট নিয়ে সামনে যান। এভাবে যুদ্ধক্ষেত্র এমনটি হয়ে থাকে, এটা গিভ আপ নয়, এটা হলো কৌশল। আমি সাধারণত বলে থাকি, সালমান ভাই, ভয় এবং কৌশল এটা সূক্ষ্ম লাইন।
সঠিক,
যদি কৌশল থাকে তাহলে বিবেক কাজ করবে, যদি ভয় থাকে তাহলে বিবেক সঙ্গ ত্যাগ করবে। মানুষেরা ভয় এবং কৌশল কি জিনিস তা বুঝতে পারছে না। আমি কি কৌশল অবলম্বন করছি অথবা ভয় করছি? মানুষেরা কৌশলকে ভয় এবং ভয়কে কৌশল বলে দিচ্ছে, এবং এটা হলো একটা সূক্ষ্ম লাইন। এটা বুঝার জন্য যারা আল্লাহ তাআলার নেক বান্দা এবং যারা বাতিনি দৃষ্টিসম্পন্ন বান্দা রয়েছেন, তাদের সংস্পর্শে থেকে লোকেরা কোনো কোনো সময় বুঝতে পারেন কৌশল এবং ভয় কী জিনিস, কোন জিনিস আপনার জন্য কৌশল হবে। আমি যদি তা করি আমার ভয় হবে, এবং কোনো কোনো সময় আমার জন্য যা ভয় হবে তা আপনার জন্য কৌশল হবে। সিচুয়েশন হিসেবে, মানুষ হিসেবে অবস্থার পরিবর্তন হয়, তাই এসব বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন হয়।
মাশাআল্লাহ। জি, কল শামিল করুন।
নিগ্রান সাহেব, আমার থেকে ভুল প্রায় হয়ে থাকে এবং আমার মধ্যে একগুয়েমি কঠোরতা খুব বেশি। কিছু ওজিফা বলে দিন, কিছুদিন ঠিক থাকি অথপর পুনরায় ভুলে যাই।
কি বেশি বলছেন?
কঠোরতা বেশি সে বলছে,
তাহলে ভালো করুক। এই যে অনুভূতি, সেটা তার একগুয়ামির পরিপন্থী। যার একগুয়ামি হয় তাকে তার একগুয়ামির অনুভূতি হয় না।
এটা সুন্দর কথা।
আপনার মাঝে তো গুণ রয়েছে, অনুভূতি আছে। আপনি যদি একগুয়ামি স্বভাবের মানুষকে বলেন, তবে সে একগুয়ামি, কঠোরতা এগুলো মানতে রাজি হবে না। এভাবে আপনার মাঝে যে ফিলিংস আছে, ইনশাআল্লাহ আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে, এটা আপনার জন্য পজিটিভিটি। যদি আপনার মধ্যে এভাবে কোনো ভুল বিষয়ের অনুভূতি হয়, আপনি অধিক হারে আল্লাহ তাআলার জিকির করুন, অধিক হারে দরুদে পাক পাঠ করুন, অধিক হারে দরুদ শরীফ পড়ুন, অধিক হারে দরুদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ তাআলা আপনার স্বভাবের মধ্যে অনেক আকর্ষণীয় সৌন্দর্য সৃষ্টি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
মোদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে তোমার জন্য, তাদের নেকার বানাও না ওগো মোর প্রিয় নবী।